الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ আমি হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কিছু ঘটনা উপস্থাপন করব। এগুলো আমাদের জানা থাকলেও মুসলিহ মওউদ তা যেভাবে বর্ণনা করেন, সেই বর্ণনার ফলে বিভিন্ন আঙ্গিকে কিছু কথা সামনে আসে বা কথার বিভিন্ন দিক ফুটে ওঠে। এর মাধ্যমে মসীহ ইসলামের পবিত্র মর্যাদা এবং তার সাথে যে ঐশী সমর্থন ছিল, তার পক্ষে যে ঐশী সমর্থন ছিল, তা একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে স্পষ্ট হয়। সূরা ইউনুসের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে নীতি বর্ণনা করেছেন, সত্যতার বা সত্য মহাপুরুষের বা নবীর সত্যতার যে দিক আল্লাহ তাআলা তাতে বর্ণনা করেছেন, অর্থাৎ ফাকাদ লাবাসতু ফীকুম উমরা মিন ক্বাবলিহি আফালা তাআকালুন, অর্থাৎ আমি ইতোপূর্বে তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি, তবুও কি বিবেক বুদ্ধি খাটিয়ে কথা বলবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি এই কথা বলুন বা কাফেরদের উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন। তো এটি নবীর সত্যতার একটা মাপকাঠি, অর্থাৎ তার দাবির পূর্বের জীবন তার সত্যতাকে তুলে ধরে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় তার বক্তৃতায় বলেন, এই বক্তৃতারও উপলক্ষ যেভাবে সৃষ্টি হয়েছে তা হল কাদিয়ানে বিরোধীরা, বড় বড় বিরোধী কিছু আলেম সেখানে সমবেত হয়, তারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপলাপ করে, অনেক বক্তৃতা করে, গভীর ষড়যন্ত্রের অধীনে সেই জলসা তারা সেখানে করেছে, আর উদ্দেশ্য ছিল নৈরাজ্য সৃষ্টি করা, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ করেছেন, তারা নৈরাজ্য সৃষ্টি করতে সফল হয়নি, কিন্তু নোংরামি আর অপলাপ যা করা সম্ভব ছিল তা তারা করেছে। এরপর হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এক জলসার ব্যবস্থা করেছেন বা বলা উচিত একটা ইজলাস ডেকেছেন তিনি, যেই এজলাসে বা যে মিটিংয়ে আপত্তিকারীদের আপত্তি খণ্ডন করেছেন আর মসীহ মওউদের সত্যতা প্রমাণ করেছেন। সেই বক্তৃতার সব দিক তো তুলে ধরা যাবে না, শুধু দু একটি উদ্ধৃতি আমি উপস্থাপন করব। তিনি বলেন, হযরত মির্জা সাহেবের দাবির পূর্বের জীবনকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে তিনি এখানকার হিন্দু শিখ এবং মুসলমানদের বারবার চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার দাবির পূর্বের জীবন সম্পর্কে কি তোমরা কোনো আপত্তি করতে পারো? কেউ ধৃষ্টতা দেখায়নি, বরং তার পবিত্রতার কথা তাদের স্বীকার করতে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এই নীতিই উল্লেখ করেছেন যে ফাকাদ লাবাসতু ফীকুম উমরা মিন ক্বাবলিহি, এই নীতির সমর্থনে সবাই সাক্ষ্য দিয়েছে যে তার দাবির পূর্বের জীবন সম্পূর্ণভাবে ছিল পবিত্র বা অন্তত পক্ষে আপত্তি করার কোন সুযোগ তারা খুঁজে পায়নি। তিনি বলেন যে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি যে পরে ভয়াবহ শত্রু হিসেবে আত্মপ্রকাশ করে মসিহমদের। সে তার পুস্তিকায় মসিহমদের জীবনের পবিত্রতা এবং নিষ্কলুষ হওয়ার সাক্ষ্য দেয়। আর মুর্শিদ জাফর আলী খান সাহেবের পিতা তার পত্রিকায় তার প্রাথমিক জীবন বা প্রারম্ভিক জীবন সম্পর্কে সাক্ষ্য দেয় যে তিনি অত্যন্ত পবিত্র চেতা এক মানুষ ছিলেন। যে ব্যক্তি 40 বছর পর্যন্ত নিষ্কলুষ ছিল, তার পূর্বের জীবন যার পূর্বের জীবন পবিত্র ছিল, সে রাতারাতি কিভাবে এতটা পরিবর্তিত হতে পারে বা এতটা নষ্ট হতে পারে। মনস্তত্ত্ববিদরা এই কথা স্বীকার করেছেন যে প্রত্যেক দোষ এবং চারিত্রিক কলুষ ধীরে ধীরে মানুষের ভিতরে দানা বাঁধে। যারা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট তারা বলেন যে মনস্তাত্ত্বিক ব্যাধি ধীরে ধীরে উন্নতি করে, হঠাৎ করে পরিবর্তন আসে না মানুষের মাঝে। তিনি বলেন যে দেখো তার অতীত কত নিষ্কলুষ এবং নির্দোষ আর জ্যোতির্মণ্ডিত ছিল, কারো কেউ ধৃষ্টতা দেখাতে পারেনি তার বিরুদ্ধে আঙ্গুল উঠানোর। এরপর আল্লাহ তাআলা সূরা মুমিনে বলেন ইন্না লানানসুরু রুসুলানা, অর্থাৎ আমরা আমাদের রসুলদের অবশ্যই সাহায্য করে থাকি। এই সাহায্য আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের অনুকূলে দেখতে পাই। হযরত মসীহ মওউদ বলেন যে বিভিন্ন ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে হত্যা করার জন্য লোক নিযুক্ত করা হয়েছে, যার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা ষড়যন্ত্রে ব্যর্থ হয়, মিথ্যা মামলা করা হয়েছে হত্যার তার বিরুদ্ধে। ডক্টর মার্টিন ক্লার্ক তার বিরুদ্ধে হত্যার মিথ্যা মামলা করেছে। আর এক ব্যক্তি এই কথাও দাবি করেছে যে মেজিস্ট্রেট আমাকে নিযুক্ত করেছেন তাকে হত্যা করার জন্য। ম্যাজিস্ট্রেট যে দাবি নিয়ে এসেছিল যে মাহদি এবং মাসির দাবিদারকে এখন পর্যন্ত কেউ কেন শাস্তি দিল না, আমি তাকে শাস্তি দেব। কিন্তু যখন তার বিরুদ্ধে মামলা হয় একই ম্যাজিস্ট্রেট বলে যে আমার দৃষ্টিতে আমার মতে এটি মিথ্যা মামলা, বারবার সে কথাই বলেছে। অবশেষে যে ব্যক্তি অপবাদ আরোপ করেছিল খ্রিস্টানদের হাত থেকে নিয়ে পুলিশ কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে, তখন সেই ব্যক্তি অঝরে কাঁদে এবং বলে যে আমাকে খ্রিস্টানরাই শিখিয়েছে। আর এইভাবে আল্লাহ তাআলা এই মিথ্যা অপবাদের মূলোৎপাটন করেন। এর বাকি বিবরণ আমি ইনশাআল্লাহ পরবর্তী অংশে বর্ণনা করব। খলিফা সানি বলেন যে অনুরূপভাবে সিমলা নিবাসী আমাদের জামাতের বলিষ্ঠ মোবাল্লেগ মৌলভী উমরউদ্দিন সাহেব সিয়ে ঘটনা শোনান। তিনিও এই মাপকাঠিকে যাচাই করে আহমদি হয়েছেন। তিনি বলেন সিমলায় মৌলভী মোহাম্মদ হোসেন এবং মৌলভী আব্দুর রহমান পরিব্রাজক এবং আরো কিছু মানুষ সেখানে পরামর্শ করছিল যে মির্জা সাহেবের প্রতিদ্বন্দ্বিতায় কি পন্থা তাদের অবলম্বন করা হচ্ছে। মৌলভী আব্দুর রহমান সাহেব বলেন যে মির্জা সাহেব ঘোষণা করেছেন যে আমি এখন আর কোন বিতর্কে জড়াব না, আমরা বিতর্কের বিজ্ঞাপন প্রচার করব, যদি প্রতিদ্বন্দ্বিতায় তিনি দণ্ডায়মান হন তাহলে আমরা বলব তিনি মিথ্যা বলেছেন। প্রথমে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি এখন মুবাহিসা করব না, এখন আবার বিতর্কের জন্য দাঁড়িয়ে গেছেন। আর মুবাহিসা বা বিতর্কের জন্য যদি প্রস্তুত না হন তাহলে আমরা হইচই হট্টগোল করবো যে দেখো মির্জা সাহেব পরাজিত হয়েছেন। তখন মৌলভী অমরউদ্দিন বলেন যে এর প্রয়োজন কি, আমি যাচ্ছি আর গিয়ে তাকে হত্যা করব। মৌলভী মোহাম্মদ হোসেন বলেন হে অবোধ বালক, তুমি জানো না এই সবকিছু ইতিমধ্যে করা হয়ে গেছে। মৌলভী অমরউদ্দিন সাহেবের হৃদয়ে কথা বসে যায় যে যার আল্লাহ তাআলা এতটা হেফাজত করছেন সে অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই হবে। তিনি এরপর বয়াতের পর ফেরত যাওয়ার সময় বাটালা স্টেশনে মৌলভী মোহাম্মদ হোসেনের সাথে দেখা হয়। মোহাম্মদ হোসেন জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ, তিনি বলেন যে কাদিয়ান গিয়েছিলাম বয়াত করে ফিরে আসছে সেখান থেকে। মৌলভী বলে যে দুষ্ট, আমি তোমার পিতাকে লিখতে যাচ্ছি। তিনি বলেন মৌলভী সাহেব এটি যাই হয়েছে আপনার কারণেই হয়েছে। বিরোধীরা হত্যা করতে চায় কিন্তু আল্লাহ তাআলা এমন মহাপুরুষদের রক্ষা করেন, বরং যারা নেক প্রকৃতির বিরোধী তারা নিজেরাই ঘায়েল হয়, তারা স্বয়ং নিজেদের বিক্রি করে দেয় সেই মহাপুরুষের সামনে। হত্যার যে মামলার কথা আমি এখন বললাম, যদিও খ্রিস্টানদের পক্ষ থেকে সেই মামলা হয়েছিল, বিস্তারিত বিবরণ মুসলিমও তুলে ধরেছেন বা দিয়েছেন। মার্টিন ক্লার্কের মামলা ছিল, মৌলভী মাহমুদ হোসেন বেটালভি তাতে সাক্ষী হিসাবে পেশ হয়েছে। আল্লাহ তাআলা কিভাবে তাকে লাঞ্ছিত করেছেন তা শুনুন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লেখেন, বরং তিনি খুতবায় বলেছেন এই কথাগুলো, তিনি বলেন যে মার্টিন ক্লার্ক আদালতে দাবি করে যে আমাকে হত্যা করার জন্য মির্জা সাহেব এক ব্যক্তিকে পাঠিয়েছেন, মুসলমানদের মাঝে আলেম নামধারী ব্যক্তিরা তার দলে যোগ দেয়। মৌলভী মাহমুদ হোসেন বেটালভি এই মামলায় তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আসে। হযরত মসীহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পূর্বেই অবহিত করেছেন যে তোমার বিরুদ্ধে এক মৌলভী দণ্ডায়মান হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। যদিও এলহামে তার লাঞ্ছনার শুভ সংবাদ দেওয়া হয়েছে, আর এলহামের পূর্ণতার জন্য বাহ্যিকভাবে বৈধ চেষ্টা করা আবশ্যক হয়ে থাকে, কিন্তু এখানে কি ঘটেছে? হযরত মুসলিহ মাউদ বলেন, মৌলভী ফজলদ্দিন সাহেব যিনি লাহোরের একজন উকিল আর এই মামলায় মসীহ মাউদের পক্ষে মামলা লড়ছিলেন, তিনি আমাকে স্বয়ং শুনিয়েছেন যে আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, উদ্দেশ্য ছিল মৌলভী মোহাম্মদ হোসেনকে হেয় করা, লাঞ্ছিত করা, কিন্তু তিনি আলাইহিস সালাম আমাকে এই প্রশ্ন উপস্থাপন করতে বারণ করেন। মামলা মোকদ্দমায় সাক্ষীদের কেমন প্রশ্ন করাই হয়ে থাকে, আর এর উদ্দেশ্য হল এটি প্রমাণ করা যে ব্যক্তি অর্থহীন গুরুত্বহীন এক তুচ্ছ মানুষ, কোন মানুষের প্রকৃত স্বরূপ তুলে ধরার জন্য প্রশ্ন করা হয়। মৌলভী ফজলদ্দিন সাহেব মসীহ মাউদকে সে প্রশ্নগুলো শোনান, যাতে মৌলভী মোহাম্মদ হোসেনকে জিজ্ঞেস করতে চাইতেন। সে প্রশ্নগুলোর একটি শুনে মসীহ ইসলাম বলেন যে আমরা এমন প্রশ্ন শোনা আমাদের জন্য অসহ্য। মৌলভী ফজলদ্দিন সাহেব বলেন, এই প্রশ্ন করলে আপনার বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যাবে, আর এটি যদি জিজ্ঞেস করা না হয় তাহলে আপনি সমস্যার সম্মুখীন হবেন, কেননা সাক্ষী মুসলমানদের নেতা হিসাবে নিজেকে উপস্থাপন করছে, আর এটি প্রমাণ করা আবশ্যক যে সে তত সম্মানিত নয়। কিন্তু তিনি আলাইহিস সালাম বলেন যে না, আমরা এই প্রশ্ন করার অনুমতি দিতে পারি না। মৌলভী ফজলদ্দিন সাহেব আহমদী ছিলেন না, বরং হানাফি মতবাদের অনুসারী ছিলেন আর হানাফিদের নেতা ছিলেন, আঞ্জুমান লোকমানিয়া ইত্যাদি প্রতিষ্ঠানের সক্রিয় সদস্য ছিলেন, আর এই দৃষ্টিকোণ থেকে ধর্মীয় বিদ্বেষও ছিল। কোন সময় গায়ের আহমদীদের বৈঠকে যখনই মসীহ মাউদের পবিত্র সত্তার উপর আক্রমণ করা হতো, তিনি জোরালোভাবে তা খণ্ডন করতেন। তিনি বলতেন, বিশ্বাসের বিষয় ভিন্ন, কিন্তু আমি দেখেছি তাঁর চরিত্র এমন যে আমাদের আলেমদের কেউ তার সামনে দাঁড়াতেও পারবে না, আর নৈতিক গুণাবলীর দিক থেকে আমি বিভিন্ন সময় তাকে পরীক্ষা করেছি, কোন মৌলভী সেই পর্যায়ে দাঁড়াতেই পারে না যে পর্যায়ে তিনি আছেন বা তিনি ছিলেন। দেখো, এদিকে সাক্ষীর লাঞ্ছিত হওয়ার শুভ সংবাদ রয়েছে, এলহাম রয়েছে, আর এদিকে সাক্ষ্য মসীহ মাউদকে অপরাধী সাব্যস্ত করে, কিন্তু তার মর্যাদা যেই প্রশ্ন করার ফলে যার মর্যাদার হানি হয় তিনি তা জিজ্ঞেস করার অনুমতি দেন না। কিন্তু যে খোদা পূর্বেই মৌলভী মাহমুদ হোসেন বাটালভির লাঞ্ছনার সংবাদ দিয়েছিলেন, তিনি একদিকে তার পবিত্র চরিত্র প্রকাশ করে তার সম্মান প্রতিষ্ঠিত করেছেন ও আহমদী উকিলের দৃষ্টিতে গগনস্পর্শী মর্যাদা তার প্রতিষ্ঠিত হয়, অপরদিকে অসাধারণ ব্যবস্থার অধীনে মৌলভী সাহেবকেও লাঞ্ছিত করেন। আর এটি যেভাবে ঘটেছে তা হল মৌলভী সাহেবের লাঞ্ছনার ঘটনা কিভাবে ঘটে দেখুন। যে ডেপুটি কমিশনার পূর্বে কঠোর ছিল, তার চেহারা দেখতেই একবার তো বলছিল যে আমি তাকে শাস্তি দেবই। মসীহ মাউদের পবিত্র চেহারা দেখার পর তার হৃদয়ের চিত্রই বদলে যায়। যদিও মসীহ মওউদ আলাইহিসসালাম অপরাধী হিসাবে তার সামনে উপস্থিত হয়েছেন, সে চেয়ার আনিয়ে নিজের সাথে রাখে এবং মসীহ মওউদ আলাইহিসসালামকে তাতে বসায়। মাওলানা মোহাম্মদ হোসেন যখন সাক্ষ্য দেওয়ার জন্য আসে, এই দুরাশা নিয়ে সে আসে যে মসীহ মওউদের হাতে হয়তো হাত কড়া থাকবে বা অন্তত পক্ষে লাঞ্ছনার সাথে অসম্মানজনক ভাবে তাকে দাঁড় করে রাখা হবে। সে যখন দেখল মসীহ মওউদ আলাইহিসসালামকে ম্যাজিস্ট্রেট তার সাথে আরাম কেদারায় বসিয়ে রেখেছেন, সে রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে, তাৎক্ষণিকভাবে বলে যে আমাকেও চেয়ার দেয়া হোক। মৌলভী সাহেব বলেন যে আমি সম্মানিত পরিবারের মানুষ, গভর্নরের সাথে সাক্ষাতের সময় আমাকে চেয়ার দেয়া হয়। ডেপুটি কমিশনার উত্তর দেন, সাক্ষাতের সময় মেথরকেও চেয়ার দেয়া হয়, কিন্তু এটি আদালত, মির্জা সাহেবের বংশ রহিস বা জমিদার বংশ তার বিষয় সম্পূর্ণভাবে ভিন্ন। চেহারা দেখে তার আচরণগত যে পরিবর্তন হয়, ডেপুটি কমিশনারের আচরণ যে পরিবর্তন আছে, যে সেও ইংরেজ যে দাবি করেছিল যে আমি তাকে শাস্তি দেব, এটি সামান্য কোন কথা নয়। ক্যাপ্টেন ডগলাসের বিরোধিতা, মসীহ মওউদের যে বিরোধিতা সে করত, তা সামান্য কোন বিষয় নয়, বরং সেটি ধর্মীয় বিদ্বেষে পর্যবসিত হয়েছিল। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে হযরত মুসলিহ মওউদ বলেন, কয়েকদিন পূর্বে সে বলেছিল যে কাদিয়ানে এক ব্যক্তি মসীহ বা ঈসা হওয়ার দাবি করেছে আর এভাবে আমাদের খোদাকে সে অসম্মান করছে, তাকে আজ পর্যন্ত কেউ শাস্তি কেন দিল না। যখন মিসল বা মামলার কাগজপত্র যখন আসলো, তখন কাগজ দিন জারি করেছেন, তিনি বলেন ডেপুটি কমিশনার ওয়ারেন্ট জারি করতে চাইতো, তিনি বলেন যে এটি ওয়ারেন্টেড কেস নয়, বরং এটি সমন জারি করার বিষয়, তা ওয়ারেন্ট জারি করা যেতে পারে না, সমন পাঠানো যেতে পারে। সেই সময় ইন্সপেক্টর পুলিশ নাম ছিল জালালউদ্দিন, যে আহমদি ছিল না কিন্তু বড় সহানুভূতিশীল মানুষ ছিলেন, তিনিও ডেপুটি কমিশনারের মনোযোগ আকর্ষণ করেন, বলেন যে বড় অন্যায় বিষয় এটি যে ওয়ারেন্ট জারি করা হচ্ছে, এটি ওয়ারেন্টের কেস নয়, শুধু সমন জারি করা যেতে পারে, অর্থাৎ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে, তাই সমনই প্রেরণ করা উচিত। হযরত মসীহ মওউদ ইসলামের নামে সমন জারি করা হয় আর একই জালালউদ্দিন সাহেবকে এটি নিয়ে কাদিয়ান পাঠানো হয়। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে তিনি বাটালায় উপস্থিত হন, যেখানে ডেপুটি কমিশনার সাহেব এসেছিলেন। তিনি যখন আদালতে পৌঁছেন, একই ডেপুটি কমিশনার যে কয়েকদিন পূর্বে বলেছিলেন যে এই ব্যক্তি আমাদের খোদা মসির অসম্মান করছে, একে কেউ শাস্তি দেয় না কেন, সেই ব্যক্তি তাকে গভীর সম্মান, তার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে, যেভাবে পূর্বে বলা হয়েছে আদালতে তাকে চেয়ার দেওয়া হয়, এবং এটিও বলেন যে আপনি বসেই আমার কথার উত্তর দেন। এই মামলায় যেভাবে বলা হয়েছে, মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি সাহেব সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছিলেন। আদালতের বাহিরে এক বিশাল জনসমুদ্র ছিল, তখন মানুষ গভীর আগ্রহ ঔৎসুক্য নিয়ে মামলার শুনানির জন্য আসে। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি যখন আদালতে পৌঁছেন, যেভাবে পূর্বে বলা হয়েছে মসীহ মওউদকে চেয়ারে বসা দেখে সে তেলে বেগুনে জ্বলে যায়, সে ধারণা করেছিল, এই ধারণা নিয়ে এসেছিল যে আমি যখন যাব মির্জা সাহেবের হাতে হাত কড়া থাকবে এবং তিনি লাঞ্ছিত অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু সে চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত এবং পরিপন্থী যা তিনি দেখলেন। কেস ছিল এক ইংরেজ ডেপুটি কমিশনারের আদালতে আর বাদীও ছিল এক ইংরেজ পাদ্রী ডক্টর মার্টিন ক্লার্ক, যার সম্পর্কে জনশ্রুতি রয়েছে তিনি ইংরেজ, সত্যিকার অর্থে কোন পাঠানের বংশ, যে এক ইংরেজকে বিয়ে করেছিল আর এক ইংরেজের পালক পুত্রও ছিল সে। মৌলভী মোহাম্মদ হোসেনের মতো প্রসিদ্ধ আলেম সাক্ষী হিসাবে সেখানে আসেন, কিন্তু তা সত্ত্বেও শত্রু ব্যর্থ হয় আর হযরত মসীহ মওউদ ইসলামকে সম্মান দেয়া হয়। সেখানে তার বিরোধীদের লাঞ্ছনা দেখতে হয়েছে। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি সাহেব যখন দেখলেন যে তাকে চেয়ার দেয়া হয়েছে, যেভাবে পূর্বে বলা হয়েছে, সাক্ষীর জন্য নির্ধারিত বাক্সে দাঁড় করানোর পরিবর্তে, আর এটি দেখে সে খেপে যায়, ডেপুটি কমিশনারকে বলে যে আমাকেও আরাম কেদারা দেয়া হোক, তখন ইংরেজ মৌলবীদেরকে অত্যন্ত হেয় এবং নিচ জ্ঞান করত। ডেপুটি কমিশনার বলেন যে আমাদের ইচ্ছা, যাকে ইচ্ছা চেয়ারে বসাবো, যাকে চাইবো চেয়ার দেব না। ডেপুটি কমিশনার বলেন যে আমি দেখেছি যে তার বংশ চেয়ারে বসার যোগ্যতা রাখেন, তাই আমি আরাম কেদারা দিয়েছি, তোমার গুরুত্বই বাকি। মৌলভী মোহাম্মদ হোসেন বলে যে আমি আহলে হাদিসের মুখপাত্র আর আমি গভর্নরের কাছেও যাই, এছাড়া আরো অনেক কথাবার্তা বলতে থাকে। ঢেগলা সাহেব বলেন যে আমার মনে হয় তুমি অজ্ঞ ব্যক্তি, গভর্নরের কাছে যেই যাবে তাকে চেয়ার দেয়া হবে, এটি আদালত, গভর্নরের দরবার নয় এটি। যাই হোক, সে আশ্বস্ত হতে পারল না। এরপর মৌলভী মোহাম্মদ হোসেন এটালভি কমিশনার সাহেবের সাথে বিতর্ক আরম্ভ করে। কমিশনার রেগে যান এবং বলেন যে বকবক করো না, পিছনে চলে যাও, জুতার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো। পিয়ন ডেপুটি কমিশনারের চেহারায় বা চোখে দৃষ্টি রাখে। পিয়ন যখন ডেপুটি কমিশনারের বাক্য শুনল, মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব হাত ধরে জুতার কাছে টেনে নিয়ে আসে। মৌলভী সাহেব দেখলো যে আমার অসম্মান করা হচ্ছে, বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা যদি আমার এই অসম্মানের অবমাননার সংবাদ শুনে তারা কি বলবে। এরপর আদালত কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় চেয়ার পড়েছিল। মৌলভী সাহেব ভাবলো যে লাঞ্ছনা গোপন করার এটি সবচেয়ে বড় সুযোগ, তাড়াতাড়ি চেয়ার টেনে তাতে বসে যায়। সে ভেবেছে যে বাইরের মানুষ আমাকে চেয়ারে দেখে চেয়ারে বসা দেখবে, আর ভাবে যে ভিতরে চেয়ার পেয়েছিলাম। সে পিয়ন দেখেছে আর ডেপুটি কমিশনারের কথা বলার ভঙ্গিও দেখেছে। সে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভিকে চেয়ারে বসা দেখে ভাবলো যে ডেপুটি কমিশনার তাকে যদি চেয়ারে বসা দেখে এখানে, তাহলে রাগান্বিত হবে। এই ধারণা মাথায় আসতে মৌলভী সাহেবকে চেয়ার থেকে উঠিয়ে দেয় আর বলে যে আপনি চেয়ার খালি করে দেন। বারান্দা চেয়ারও তার হাত থেকে বেরিয়ে যায়, বাইরে চলে আসে। মানুষ চাদর বিছিয়ে অপেক্ষমান ছিল বাইরে এটি শোনার জন্য যে মামলার রায় কি হল। এক চাদরে কিছুটা জায়গা খালি দেখে সেখানে গিয়ে বসে হযরত মুসলিমত বলেন সে চাদর ছিল মোহাম্মদ বক্স মরহুম বেটালভির চাদর ছিল, যিনি মোহাম্মদ হোসেন জামাতের মুরব্বীর পিতা, যার চাদর এটি তার পুত্র পরে জামাতের মুবাল্লিগ হয়েছেন। তখন মোহাম্মদ বক্স সাহেব আহমদী ছিলেন না, গায়ের আহমদী ছিলেন তিনি। তিনি বলেন যাই হোক, এই চাদর ছিল তার, যাতে মোহাম্মদ হোসেন বেটালভি গিয়ে বসে। তিনি বেটালভি সাহেবকে নিজের চাদরে বসা দেখে রেগে যান এবং বলেন আমার চাদর খালি করো, তুমি আমার চাদর অপবিত্র করে দিয়েছ, মৌলভী হয়ে খ্রিস্টানদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছ, এই চাদর থেকেও তাকে চাদরও তাকে খালি করতে হয়। এভাবে সর্বত্র আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। দেখো, এগুলো স্পষ্ট নিদর্শন, নিদর্শনাবলী যে খোদা তাআলা কিভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে এক শত্রুর হাতে বা শত্রুর ষড়যন্ত্রের মুখে নির্দোষ খালাস করেন। শুধু এটি নয়, স্যার ডাগলাসকে আল্লাহ তাআলা আরো নিদর্শন দেখিয়েছেন, যার মৃত্যু পর্যন্ত তার স্মৃতিপটে অম্লান ছিল। মুসলিমত বলেন যে আমাকেও স্যার ডাগলাস তার শুনিয়েছে 1924 সালে যখন আমি ইংল্যান্ড যাই, পুরো কাহিনী তিনি আমাকে শুনিয়েছেন। স্যার ডাগলাসের প্রধান কেরানি ছিল, তার নাম ছিল গোলাম হায়দার, রাওয়ালপিন্ডির অধিবাসী। পরবর্তীকালে পদোন্নতি লাভ করে সে তহসিলদার হয়। আসলে তার পৈতৃক এলাকা ছিল সরগোধা। তিনি নিজে আমাকে এই কাহিনী শুনিয়েছেন। তিনি বলেন ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক সংক্রান্ত মামলা যখন মসজিদ মহদের বিরুদ্ধে দায়ের করা হয়, তখন আমি গুরুদাসপুরের ডেপুটি কমিশনারের প্রধান কেরানি ছিলাম। আদালত বরখাস্ত হওয়ার পর ডেপুটি কমিশনার বলেন আমরা এখনই গুরুদাসপুর যেতে চাই, তুমি এখনই কি আমাদের জন্য ট্রেনের বগির ব্যবস্থা করো, অর্থাৎ ট্রেনে বুকিং করো। আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্টেশন পৌঁছে যাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বারান্দায় অপেক্ষমান ছিলাম। আমি দেখলাম স্যার ডাগলাস রাস্তায় পায়চারি করছেন, কখনো এদিকে যান কখনো বিপরীত দিকে। তিনি ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত। আমি তার কাছে গেলাম এবং বললাম, সাহেব আপনি বাইরে বা বাইরে পায়চারি করছেন, আমি অপেক্ষা গৃহে চেয়ার বিছিয়েছি, আপনি আসুন সেখানে বসুন। তিনি বলেন, মুন্সি সাহেব আপনি আমাকে কিছু বলবেন না, আমার ভালো লাগছে না। আমি বললাম যে ব্যাপার কি, কেন আপনার ভালো লাগছে না আমাকে বলুন, যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি বলেন যে যখন থেকে মির্জা সাহেবের চেহারা দেখেছি তখন থেকে এমনই মনে হচ্ছে যেন কোন ফেরেশতা মির্জা সাহেবের দিকে ইঙ্গিত করে আমাকে বলছে যে মির্জা সাহেবের কোন দোষ নেই, তিনি গুনাগার নন। এরপর আমি আদালত বরখাস্ত করে এখানে আসি। আমি পায়চারি করতে করতে যখন ও প্রান্তে পৌঁছে সেখানে মির্জা সাহেবের চেহারা আমার সামনে এসে যায়। তিনি বলেন যে আমি এই কাজ করিনি, এসব কিছু মিথ্যা। এরপর দ্বিতীয় দিকে যখন আসি পায়চারি করতে করতে সেখানে মির্জা সাহেবের চেহারা আমার সামনে এসে যায় আর তা বলে যে এসব কিছু মিথ্যা, আমি এটি করিনি। যদি আমার অবস্থা এমনই থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। আমি বললাম যে সাহেব আপনি গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করুন, পুলিশের সুপারিনটেন্ডেন্ট এসেছেন, তিনিও ইংরেজ, তাকে ডেকে নিচ্ছে, হয়তো তার কথা শুনে আপনি স্বস্তি পাবেন। পুলিশ সুপারের নাম ছিল ল্যান্ড মার্চেন্ট। স্যার ডাগলাস বলেন যে তাকে ডেকে নাও। আমি তাকে ডাকলাম। তিনি যখন আসলেন স্যার ডাগলাস তাকে বলেন যে দেখো এই হলো অবস্থা, আমি উম্মাদ প্রায় হয়ে গেছে, আমি স্টেশনে পায়চারি করি, ভীতত্রস্ত অবস্থায় এদিকে গেলে সেখানে কিনারায় মির্জা সাহেবকে দণ্ডায়মান পাই, তার চেহারা বলে যে আমি নির্দোষ, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। অন্যদিকে যখন যাই পায়চারি করতে করতে সেখানে কিনারায় মির্জা সাহেবের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠে, তা বলে যে আমি নির্দোষ, সবকিছু মিথ্যা যা করা হচ্ছে আমার বিরুদ্ধে। আমার এই অবস্থা পাগল প্রায়, যদি কিছু করতে পারো আমার জন্য করো, নতুবা আমি পাগল হয়ে যাব। তখন পুলিশ সুপার বলেন যে এতে আপনারই দোষ, অন্য কারো কোনো দোষ নেই। আপনি সাক্ষীকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছেন, যে সাক্ষী এই মামলার যে বলে যে আমাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে তাকে পাদ্রীদের হাতে ন্যস্ত করে রেখেছেন। তারা যা তাকে শিখায় সে আদালতে এসে তাই বিবৃতি দেয়। আপনি তাকে পুলিশের হাতে তুলে দেন, এরপর দেখুন যে সে কি বিবৃতি দেয়। তখনই ডাগলাস কাগজ কলম আনিয়ে নির্দেশ দেন যে আব্দুল হামিদকে পুলিশের হাতে সুপোর্ট করা হোক, আর নির্দেশ অনুসারে আব্দুল হামিদকে পাদ্রীদের হাত থেকে প্রত্যাহার করে পুলিশের হাতে সুপোর্ট করা হয়। দ্বিতীয় দিন বা সেই দিনই সে তাৎক্ষণিকভাবে স্বীকার করে যে আমি আজ পর্যন্ত মিথ্যা বলে আসছিলাম। পুলিশ সুপারের বিবৃতি হল আমি তাকে সত্য বলার নির্দেশ দিলাম, সে প্রথমে বলে যে আমি যা বলেছি পূর্বে তা সত্য ঘটনা, মির্জা সাহেব আমাকে ডক্টর হেনরি মার্টিন ক্লার্ককে হত্যা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমি তখন বুঝতে পেরেছি যে এই ব্যক্তি পাদ্রীদের ভয় পায়। আমি বললাম যে আমি ডেপুটি কমিশনার সাহেব থেকে নির্দেশ নিয়েছি, এখন তোমাকে আর পাদ্রীদের কাছে পাঠানো হবে না, তুমি এখন পুলিশের কাছে হাজতেই থাকবে। সে আমার পায়ে লুটিয়ে পড়ে যে সাহেব আমাকে রক্ষা করো, আমি আজ পর্যন্ত মিথ্যা বলে আসছিলাম। সে আমাকে বলল সাহেব আপনি কি দেখেননি বা দেখতেন না যে আমি যখন সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আসতাম আমি সবসময় হাতের দিকে তাকাতাম, এর কারণ ছিল যখন পাদ্রীরা আমাকে বলল যে যাও আদালতে বিবৃতি দাও, তখন যে মির্জা সাহেব আমাকে হেনরি মার্টিন ক্লার্ককে হত্যা করার জন্য পাঠিয়েছেন, অমৃতসরে অমুক মিস্ত্রির ঘরে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল। হযরত মুসলিমত বলে যে বন্ধু ছেলে মিস্ত্রি কুতুবদ্দিন, যার এক পুত্র এখন জামিয়া পড়ে, সে যুগে যখন মুসলিমত এটি লিখছিলেন বলছিলেন, সে বলে আমি তো সেখানকার আহমদীদের চিনিও না জানিও না, তাই আমার নাম মনে থাকবে না, তাই মিস্ত্রি সাহেবের নাম কয়লা দিয়ে আমার হাতের তালুতে লিখে দিত। আমি যখন সাক্ষ্য দেওয়ার জন্য আসতাম ডেপুটি কমিশনার যখন আমাকে জিজ্ঞেস করতে যে অমৃতসরে কার ঘরে তোমাকে পাঠানো হয়েছে, তখন আমি হাত উঠিয়ে নাম দেখে বলতাম যে মির্জা সাহেব আমাকে অমুক আহমদীর ঘরে পাঠিয়েছেন, তো সব কথা সেখানে প্রকাশ করে। প্রত্যেকবার সাক্ষ্য দেওয়ার জন্য নামও লেখা হতো, তো সব কথা সে প্রকাশ করে। স্যার ডাগলাস পরবর্তী শুনানির দিন হযরত মসীহ ইসলামকে নির্দোষ ঘোষণা করে, নির্দোষ হিসেবে রায় দেয়। তো দেখো এইসব ঘটনাবলী আমাদের জন্য আয়াত বাইয়েনাত বা সুস্পষ্ট ঐশী নিদর্শনাবলী, কিন্তু আল্লাহ তাআলা স্যার ডাগলাসের জন্য আরো অনেক নিদর্শন প্রকাশ করেছেন। একটি স্পষ্ট নিদর্শন ছিল পায়চারী রত অবস্থায় মসিহ ইসলামের ছবি সে দেখত, সে আর সেই ছবি বলতো যে আমি নির্দোষ, আমার কোন দোষ নেই। এরপর সে ব্যক্তি আমাকে শুনিয়েছেন, ডগলাস আমাকে শুনিয়েছেন যে তিনি বলেন একদিন আমি ঘরে বসেছিলাম, একজন ভারতীয় আইসিএস আসে, সে আমাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার জীবনের বিস্ময়কর ঘটনাবলীর কোন একটি আমাকে শোনান। তখন আমি তাকে মির্জা সাহেব সংক্রান্ত ঘটনায় শোনালাম, এই ঘটনা আমি শোনাচ্ছিলাম। তখন তার বেয়ারা যে কাজ করছে সে কার্ড নিয়ে আসে, বলে যে বাইরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমি বললাম যে তাকে ভিতরে ডাকো। সে যখন ভিতরে আসলো, আমি বললাম যে আপনাকে আমি চিনি না, আপনি কে? সেই যুবক বলল যে আপনি আমার পিতাকে জানেন, আপনি তার পরিচিত, তার নাম হল পাদ্রি ওয়ারেস দিন। আমি বললাম যে হ্যাঁ, এখন তার কথাই আমি বলছিলাম। সেই যুবক বলল যে এখন টেলিগ্রাম এসেছে যে পাদ্রি ওয়ারেস দিন ইন্তেকাল করেছেন। তো ওয়ারেস দিন এক পাদ্রি ছিল যে ডক্টর মার্টিন ক্লার্ককে সন্তুষ্ট করার জন্য তার পক্ষ থেকে সমস্ত কার্যক্রম হাতে নিয়েছিল, মামলা ইত্যাদি করিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ডেপুটি কমিশনারের সামনে সত্য খোলাসা করেছেন, স্পষ্ট করেছেন। স্বয়ং যে সাক্ষী ছিল সেও স্বীকার করেছে যা কিছু করা হচ্ছিল সবকিছু মিথ্যা। কিন্তু ঠিক যখন স্যার ডগলাস ওয়ারেস দিনের কথা বলছিল, তার পুত্রের সেখানে আসা আর পিতার মৃত্যুর সংবাদ দেয়া একটা অদ্ভুত দৈব বিষয় ছিল। স্যার ডগলাস মৃত্যু পর্যন্ত যে আহমদের সাথে সাক্ষাৎ হতো তাকে এই ঘটনা শোনাতো, সে আমাকেও এই ঘটনা শুনিয়েছে। চৌধুরী ফাতে মোহাম্মদ সেয়াল সাহেবকেও, চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকেও এসব ঘটনা শুনিয়েছে। মুসলিমত বলেন যে 1924 সনে যখন আমি লন্ডন আসি, তার স্বাস্থ্য ভালো ছিল তখন, তিনি বলেন এটি 32 বছর পূর্বের ঘটনা। আর 93 বছর বয়সে এরপর ডগলাস ইন্তেকাল করেন। 1924 সনে তার বয়স ছিল 61 বছর। হযরত মুসলিমত বলেন যে আমি যখন প্রথমবার গিয়েছিলাম, আমি তাকে ডেকেছি, না দ্বিতীয়বার যখন গিয়েছি 1953 সনে তাকে ডাকলাম, তিনি ক্ষমা চান, বলেন যে আমি এখন খুবই দুর্বল বৃদ্ধ মানুষ, চলাফেরা করা কঠিন। মুসলিমত বলেন যে আমার আক্ষেপ হলো যে আমাদের কাছে গাড়ি ছিল, আমরা গাড়ি পাঠিয়ে তাকে আনিয়ে নিতে পারতাম, আর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন বা আমরা তার ঘরেও যেতে পারতাম। যাই হোক, ইনি বলেন যে এগুলো সুস্পষ্ট নিদর্শন যার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিজের নবীর সত্যতা প্রকাশ করেন। মোমেনদের উচিত সত্যিকার অর্থে মোমেন হওয়ার চেষ্টা করে, যদি সে প্রকৃত অর্থে মোমেন হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অদৃশ্য গায়েব থেকে এমন ব্যবস্থা নেন যার ফলে তার ঈমান সতেজ হয়। সত্যি অর্থে এমন ঈমান ছাড়া জীবন নিরানন্দ, যে ঈমান মানুষের চোখ খুলে না, মানুষকে সচেতন করে না, মানুষকে অন্ধকারের অমানিসায় ফেলে রাখে, সেই ঈমানের লাভ কি? যে পৃথিবীতে অন্ধ থাকবে সে পরকালেও অন্ধই থাকবে, আর যে পৃথিবীতে আয়াতে বাইয়েনাত বা স্পষ্ট নিদর্শনাবলী দেখবে না সে পরকালেও আয়াতে বাইয়েনাত বা স্পষ্ট নিদর্শন দেখবে না। এই পৃথিবীতে স্পষ্ট নিদর্শনাবলী যদি চোখে পড়ে তাহলে পরকালেও স্পষ্ট নিদর্শন সামনে আসবে। এই এখন এই নিদর্শনের কথা হচ্ছে, নিদর্শনের এই ধারা আজও অব্যাহত আছে, 100 বছরের অধিক কাল কেটে গেছে এই ঘটনার পর, যা বড় একটি নিদর্শন ছিল মসিহ মওউদের সত্যতার। এখন নিদর্শন যেভাবে প্রকাশ পাচ্ছে তা হল কাপ্তান ডগলাসের দৌহিত্র আমাকে সংবাদ পাঠিয়েছে যে আমি বয়াত করতে চাই, আর বলে যে আমি ভাবি যে এমন কোন নেক কর্ম আমার নানা করেছিলেন এত বড় নেকি যে আমার হৃদয়ে গভীর বাসনা জাগ্রত হচ্ছে আহমদীয়ত ভুক্ত হওয়ার, আমার হৃদয়ে গভীর প্রেরণা সৃষ্টি হচ্ছে আহমদী হওয়ার। এটি হুজুরকে লেখেন তিনি। এই হল নিদর্শন, আজও সেটি সে অনুভব করছে, এবং আজ তার পৌত্রকে পত্রের ভিতর সেই প্রেরণা জাগ্রত, যে সত্যতা ডাগলাসকে দেখানো হয়েছে সে গ্রহণ করেনি, কিন্তু সেই সত্য দেখে আমি তা আজ গ্রহণ করছি। মার্টিন ক্লার্কের পত্রের কথা তো আপনারা পূর্বেই শুনেছেন, সে স্পষ্টভাবে এসে এখানে ঘোষণা করেছিল যে আমার বড়দাদা ভ্রান্তিতে ছিলেন আর হযরত মির্জা সাহেব ছিলেন সত্য। হযরত মুসলিম বলেন যে তাই মোমিনের সবসময় দোয়া এবং খোদার স্মরণে রত থাকা উচিত যেন সেই দিন তার জীবন উদিত হয় যখন আল্লাহ তাআলা ইসলাম এবং তার স্বীয় সত্তার সত্যতা তার সামনে উন্মোচন করেন এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জ্যোতির্মণ্ডিত চেহারা এবং খোদা তাআলার জ্যোতির্মণ্ডিত চেহারা সে যেন দেখতে পায়। যদি এটি হয়ে যায় তাহলে রাত দিন বা বছর তা কষ্টের হোক বা সুখের তার জন্য সব সমান হয়ে যায়। খোদার পবিত্র চেহারা যদি দেখা যায়, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র চেহারা যদি কেউ অবলোকন করে তাহলে সুখ দুঃখের আর কোন পার্থক্য তার কাছে থাকে না, তার অবস্থা তার জন্য সবকিছু একই রকম। তিনি বলা পড়ছে যাই হোক না কেন এমন মানুষ সবসময় আনন্দিত থাকে, পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে তার হৃদয়, কাউকে ভয় করে না। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিরুদ্ধে করমদিন ভীর মামলা হয় তখন ম্যাজিস্ট্রেট ছিল হিন্দু, আর্যরা তাকে প্ররোচিত করে এবং বলে যে হযরত মসীহ মওউদকে অবশ্যই সামান্য হলেও শাস্তি দেওয়া উচিত, আর সে এমনটি করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়। খাজা কামালুদ্দিন সাহেব এই কথা শুনে ভয় পেয়ে যান এবং বলে যে হুজুর বড় চিন্তার বিষয়, আর্যরা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে কিছুটা হলেও শাস্তি দেয়ার, আপনি কাদিয়ান চলুন, গুরুদাসপুরে আর তিলেক মাত্র অবস্থান করা ঠিক হবে না, যদি গুরুদাসপুরে অবস্থান করেন ম্যাজিস্ট্রেট আগামীকাল আপনাকে অবশ্যই কোনো না কোনো শাস্তি দেবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন খাজা সাহেব যদি আমি কাদিয়ানও চলে যাই সেখানেও আমাকে গ্রেফতার করা সম্ভব, এরপর আমি কই যাব? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রয়েছে, যদি কাদিয়ান যাই সেখানেও ওয়ারেন্ট আসতে পারে, সেখান থেকে যদি অন্য কোন স্থানে যাই সেখানেও কোন নিরাপদ স্থান পাওয়া যাবে না, সেখানেও ওয়ারেন্ট জারি করা সম্ভব আমার বিরুদ্ধে, কোন কোন স্থানে আমি পালাবো? খাজা সাহেব বলেন যে হুজুর আর্যরা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে কিছু না কিছু শাস্তি দেওয়ার, কিছুটা হলেও শাস্তি দেওয়ার। তখন মসীহ মওউদ আলাইহিসসালাম শাহিদ অবস্থায় ছিলেন, তিনি উঠে বসে যান, তিনি বলেন খাজা সাহেব আপনি কেন চিন্তা করছেন, আল্লাহর সিংহের গায়ে কে হাত দিতে পারে? আর তাই হয়েছে, স্বয়ং দুজন ম্যাজিস্ট্রেট ছিল যাদের আদালতে এই মামলা ছিল তাদের উভয় কঠোর শাস্তি পেয়েছে, একজন ডিসমিস হয়ে যায় আর একজনের ছেলে পাগল হয়ে যায় আর ঘরের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়। হযরত মুসলিম মওউদ বলেন যে এর উপর এত গভীর প্রভাব ছিল যে একবার আমি দিল্লি যাচ্ছিলাম, লুধিয়ানা স্টেশনে আমার সাথে তার দেখা হয় আর বলে যে দোয়া করুন আমার আরেক পুত্র রয়েছে, আল্লাহ যেন তাকে রক্ষা করেন, আমি অনেক ভুল করেছি, আমার অনেক ভুল হয়েছে। এক কথায় হযরত মসীহ মওউদের সেই কথা পরিপূর্ণতা লাভ করেছে যে খোদার সিংহের গায়ে কে হাত দিতে পারে, আর আর্যরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। অতএব মানুষ যদি আল্লাহ তাআলার হয়ে যায় তাহলে পৃথিবীর প্রতিটি বস্তু তার হয়ে যায়, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলহামে বলেছিলেন যে তুমি যদি আমার হয়ে যাও তাহলে সারা পৃথিবী তোমার হবে, অর্থাৎ যদি তুমি আল্লাহর হয়ে যাও তাহলে সারা পৃথিবী তোমার হয়ে যাবে, পৃথিবীর কোন বস্তু তোমার কোন ক্ষতি করতে পারবে না আর কোন শত্রু তোমার বিরুদ্ধে কোন দুষ্কৃতিমূলক কাজে সফল হবে না, তাই তোমরা আল্লাহর হয়ে যাও আর দোয়া করতে থাকো যেন আল্লাহর হয়ে যেতে পারো, আর এভাবে তোমরাও বিপদমুক্ত হয়ে যাবে আর তোমাদের সন্তান সন্ততি আর অন্যান্য আত্মীয় স্বজন নিরাপত্তার বেষ্টনীতে এসে যাবে। স্মরণ রেখো যতদিন জামাত নিরাপত্তার বেষ্টনীতে থাকবে না তোমরাও নিরাপদ থাকতে পারো না, জামাত তখনই নিরাপত্তার বেষ্টনীতে স্থান পেতে পারে যদি তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হয়। আরেক জায়গায় তিনি একই মামলার প্রসঙ্গে বলেন যে আমার মনে আছে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মার্টিন ক্লার্ক মামলা করে আমি ভীতত্রস্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে রাতের স্বপ্নে দেখি যে আমি স্কুল থেকে আসছিলাম আর মির্জা সুলতান আহমদ মরহুমের ঘরের নিচে যে গলি আছে সেই গলির পথে নিচের ঘরের প্রবেশের চেষ্টা করি, সেখানে অনেক উর্দি পরা পুলিশ দেখতে পাই আমি। প্রথমে তাদের কেউ আমাকে ঘরে আমার ঘরের প্রবেশের পথে বাধা সৃষ্টি করে, কেউ বলল যে এই ঘরের মানুষ তাকে যেতে দেওয়া উচিত। যখন অলিন্দ পথে আমি ভিতরে যাচ্ছিলাম তখন সেখানে একটা বেসমেন্ট ছিল যা আমাদের দাদা মরহুম বানিয়েছিলেন। অলিন্দের সাথে ছিল সিঁড়ি যা এই বেসমেন্টে যেত, পরে এখানে শুধু ইন্ধন বা কাঠ জ্বালানি পড়ে থাকত। যখন আমি ঘরে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম পুলিশ কর্মকর্তারা হযরত মসীহ মওউদ ইসলামকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে আর তার আগে এবং পিছনে ওপলের জ্বালানির স্তূপ পড়েছিল। আমি শুধু তার খার দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম যে সে পুলিশ এই জ্বালানিতে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমি যখন তাদেরকে আগুন জ্বালাতে দেখলাম আমি এগিয়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করছিলাম, তখন দু চারজন পুলিশ আমাকে ধরে ফেলে গেল কোমর আর কেউ আমার কামিজ ধরে ফেলে। আমার আশঙ্কা ছিল যে কোথাও এরা এই জ্বালানিতে আগুন না লাগিয়ে দেয়। তখনই হঠাৎ করে উপরের দিকে আমার চোখ যায়, আমি দেখলাম দরজার উপর মোটা এবং সুন্দর শব্দে লেখা আছে যে আল্লাহর প্রিয়দের কে জ্বালাতে পারে। তিনি বলেন যে শুধু পরকালেই নয়, এখানেও মোমেনদের জন্য প্রশান্তির বা শান্তির ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমরা নিজেদের চোখে মুসলিমদের জীবনে এমন বহু ঘটনা দেখেছি যে তার কাছে তরবারিও ছিল না আর অন্য কোন নিরাপত্তামূলক ব্যবস্থাও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার নিরাপত্তার বিধান করেছেন। ক্যাপ্টেন ডগলাস সাহেব এই ঘটনা এখানে একজন কর্মকর্তাকে শুনিয়েছিলেন, তাতে তিনি একটি কথা এটিও শুনিয়েছেন যে আমি খুব ভীত এবং ত্রস্ত ছিলাম যে মামলা মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বলেন যে আমি সিদ্ধান্ত বা রায় দিয়েছি সত্য প্রমাণিত হয়ে যায়।
হযরত মির্জা সাহেব কহতে হ্যায় কি মানে
তিনি বলেন যে আমি মির্জা সাহেবের মতো বড় মনের মানুষ দেখিনি, যদি এক ভয়াবহ অপরাধের অভিযোগ এনে তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমি যখন আদালতে তাকে বললাম যে আপনি যদি চান তাহলে আপনি তাদের বিরুদ্ধে মানহানির কেস করতে পারেন, তিনি বলেন যে না আমি তা করা পছন্দ করব না। এই ছিল তার বড় মনের পরিচয়। এই সমস্ত সমূহ বিরোধিতা সত্ত্বেও যার হযরত মসীহ মওউদ ইসলাম সম্মুখীন হয়েছেন ঐশী প্রতিশ্রুতি অনুসারে তিনি শুধু নিরাপদেই ছিলেন না, বরং তার জামাতও উন্নতি করতে থাকে, কাদিয়ানও উন্নতি করতে থাকে। একই উন্নতির কথা বলতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটি যুগ এমন ছিল যখন এখানে আহমদীদেরকে মসজিদে যেতে দেওয়া হতো না, মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, চত্বরে কিলক গেড়ে দেওয়া, খুঁটি গেড়ে দেওয়া হয় যেন যারা নামাজে যায় তারা হোঁচট খেয়ে পড়ে যায়, আর কূপ থেকে পানি নিয়ে দেওয়া হতো না, বরং এমন কঠোর ব্যবহার করা হতো। কুমারদেরকে বলা হয়েছিল যে আহমদীদেরকে বর্তন বাসন দেবে না বা তাদের কাছে বিক্রি করবে না, যারা মাটির হাড়ি পাতিল বানাতো তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। একযুগে এইসব সমস্যা ছিল, কিন্তু এখন তারা কোথায়? তাদের সন্তান সন্ততি আহমদী হয়ে গেছে। আর একই মানুষ যারা আহমদীয়তকে নিশ্চিহ্ন করার হীন চেষ্টা করছে তাদের সন্তান সন্ততিরা এখন এর প্রচারে রত। এই মাদ্রাসা এখন যেখানে অবস্থিত এখানে পুরনো কুসংস্কার অনুসারে এখানে জিন বসবাস করত। মানুষের ভিতর এই প্রচলিত ধারণা ছিল যে এখানে জিন বসবাস করে, কেউ দিনের বেলাও এই পথে একা যেতে পারত না। এখন দেখো সেই জিন কিভাবে লেজ গুটিয়ে পালিয়েছে। আমার মনে আছে যে হাইস্কুল সংলগ্ন মাঠ অতিক্রম করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম তার এক স্বপ্ন শুনিয়েছেন যে কাদিয়ান বেপাশা নদী পর্যন্ত বিস্তৃত আর উত্তর দিকেও অনেক দূর এর আবার আহমদাবাদি বিস্তার লাভ করেছে। তখন এখানে শুধু 8-10টি আহমদি ঘর ছিল, আর তারাও ছিল অসচ্ছল, আর বাকি সবাই অতিথি হিসেবে এখানে আসত। দেখো আল্লাহ তালা এখন কি কতটা উন্নতি দিয়েছে। আজ আল্লাহ তালার অশেষ কৃপায় সেই জায়গা সীমা পেরিয়ে কাদিয়ান ক্রমশ বিস্তৃত হচ্ছে। আহমদেরা সেখানে সুন্দর সুন্দর ঘর নির্মাণ করছে, ফ্ল্যাট নির্মাণ করছে, জামাতের গেস্ট হাউস, ফ্ল্যাট, কোয়ার্টার সবই নির্মিত হচ্ছে। অতএব হযরত মসীহ মওউদের এই গ্রামের উন্নতি আমরা ক্রমশ দেখছি এবং অবলোকন করছি। সেই বিরোধী হিন্দুর কথা চিন্তা করুন, সে রেগে যেত, আহমদীদের সাথে ঝগড়া করত যে বাচ্চারা হইচই করে, মানুষের আনাগোনা এখানে বেড়ে গেছে। সেই হিন্দুর ঘর মসজিদে আকসার উঠানের পূর্ব দিকে অবস্থিত ছিল আর সন্নিবেশিত ছিল। আজকে সেই ঘর মসজিদে আকসার সম্প্রসারণের পর আল্লাহ ফজল মসজিদে আকসার অংশ হয়ে গেছে। বিরোধীদের বয়কট এবং যাতনা দেওয়ার, কষ্ট দেওয়ার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে মসীহ মওউদকে যে বয়কট করা হয়েছে তা আমরা দেখেছি। সে সময় দেখেছে যখন মেথরদের পরিষ্কার করার, পানি সরবরাহকারীদের পানি সরবরাহ করা হতে বাধা দেওয়া হতো। এরপর সেই সময় দেখেছে যখন মসীহ ইসলাম কোথাও বাইরে গেলে বিরোধীদের পক্ষ থেকে তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো। তারা সকল অর্থে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করত, কিন্তু এই সমস্ত বিরোধিতা সত্ত্বেও কি হয়েছে, তখন হযরত মুসলিম খুতবা দিচ্ছিলেন। তিনি বলেন এখন আপনারা যত সংখ্যায় এখানে বসে আছেন, আপনাদের শতকরা 95% মানুষ তারা যারা তখন বিরোধী ছিল বা বিরোধীদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন সেই শতকরা 95% আল্লাহর ফজলে আমাদের সাথে যোগ দিয়েছে। এরপর হযরত খলিফাতুল মসীহ আউয়ালের ইন্তেকালের পর জামাতে বিশৃঙ্খলা দেখা দেয়। তারপরে নদী কি হয়েছে দেখুন, সেই নৈরাজ্যের হোতা তারা ছিল, যারা সদরঞ্জমান ছিল যাদের নিয়ন্ত্রণে, তারা তাচ্ছিল্যের সুরে বলতো যে আমরা কি এই এক বালকের দাসত্ব করব। আল্লাহ তাআলা এই বালকের তাদের উপর এমন প্রভাব এবং প্রতাপ সৃষ্টি করেছেন যে তারা কাদিয়ান ছেড়ে পালিয়ে গেছে, আজ পর্যন্ত এখানে আসার নামও নেয় না। তখন তারাই বড় গর্বের সাথে বলেছিল যে আমাদের শতকরা 98% মানুষ আমাদের সাথে আর শতকরা 2% তাদের সাথে, অর্থাৎ খেলাফতের সাথে। কিন্তু এখন আল্লাহ তাআলার ফজলে শতকরা 2% তাদের সাথে নেই, আর 98% বা এরও বেশি আমাদের জামাতে যোগ দিয়েছে। এখন হুজুর বলছেন তখন যখন হযরত মুসলিহ মওউদ খুতবা দিচ্ছিলেন, যত মানুষ তার সামনে বসেছিল হয়তো এখন লন্ডনে এর বেশি মানুষ আমার সামনে উপবিষ্ট আছেন বা বসে আছেন খুতবা শুনছেন। এখন মসজিদে ফজলেও খুতবা হচ্ছে, জুমা হচ্ছে, সেখানে উপস্থিত মানুষের সংখ্যা হয়তো কাদিয়ানের সেই উপস্থিতির চেয়ে অনেক বেশি। তো এটি খোদার বিশেষ নিদর্শন, পৃথিবীর সর্বত্র আল্লাহ তাআলা জামাতকে বিস্তৃত করেছেন। তো এই কথাগুলো হযরত মসীহ মওউদের সত্যতার প্রমাণ, আর তার তিরোধানের পর চলমান খেলাফতের পক্ষে ঐশী সমর্থনেরই এটি প্রমাণ, আর এটি আমাদের ইমানের দৃঢ়তার কারণ। খোদা তালা করুন আমরা যেন এই কথাগুলো সব
یہ باتیں ہماری ہمارے ہمارے اور ہماری نسلوں کے ایمانوں میں اضافہ کرتی رہیں ہمیشہ۔ الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.